নামাজ কেন হবে না মুমিন গনের মেরাজ নই কট খোদার অর্জন করে তারা নামাজ
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান মুমিন এর মিরাজ এর মধ্যে আপনাদেরকে সুস্বাগত আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে নামাজের যে ফরজকৃত কাজগুলি রয়েছিল যে ১৩টি ফরজ আমরা ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ হুজুরের আলোচনার মাধ্যমে আমরা শেষ করেছি আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নামাজের মধ্যে যেভাবে কিছু কাজ আবশ্যক ফরজ রয়েছে তেমনিভাবে কিছু কাজ ওয়াজিব রয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ওয়াজিব সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হুজুরের কাছ থেকে শ্রবণ করব তো সেই জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ভালো নিজ সহকারে দেখার জন্য চেষ্টা করব এবং স্মরণে রাখার জন্য চেষ্টা করব আসুন নবী করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে মুবারকা আমরা শ্রবণ করে নিই নবী করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি দৈনন্দিন অর্থাৎ প্রতিদিন ডেইলি কমপক্ষে ৫০ বার দরুদ শরীফ পাঠ করবে নবী করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে মুসাফাহা করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দর্শক শ্রোতা আসুন আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আসুন আমরা আর দীর্ঘায়িত করব না আমরা হুজুরের কাছ থেকে ওয়াজিব সম্পর্কে ইনশাআল্লাহ মাদানী ফুল শ্রবণ করব হুজুর আপনি কেমন আছেন
আলহামদুলিল্লাহ আলা কুল্লি
হাল ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক আল্লাহ তাআলা আপনার ইলমের মধ্যে আমলের মধ্যে রিজিকের মধ্যে হায়াতের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করুক আমিন আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার কাছ থেকে নামাজের যে ১৩টি ফরজ আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি যে আপনার মাধ্যমে যে ওই ফরজগুলি বিস্তারিত শ্রবণ করার জন্য তো নামাজের মধ্যে একটা কাজ যে ফরজ এটা করতেই হবে এটা যদি ছুটে যাই আপনার মাধ্যমে যে আলোচনার আপনার আলোচনার মাধ্যমে জানার সৌভাগ্য অর্জন করেছি যে নামাজ ভঙ্গ হয়ে যাবে ওই নামাজটা পুনরায় আদায় করতে হবে তো আমি যেটা যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওয়াজিব সম্পর্কে নামাজের মধ্যে কিছু কাজ ওয়াজিব রয়েছেন ইনশাআল্লাহ ওই ওয়াজিব সম্পর্কে আপনার কাছ থেকে আলোচনা শ্রবণ করব তো এরপর আমি আপনাকে বলবো নামাজের মধ্যে ওয়াজিবের হুকুমটা কি এরপর ইনশাল্লাহ আপনি ধারাবাহিকভাবে যে ওয়াজিব কিছু ওয়াজিব যদি দর্শক শ্রোতার সামনে তুলে ধরেন হয়তো আমরা সেটা স্মরণ রাখে আমল করা এটা আমাদের জন্য কি হবে সহজ হবে তো একটু দয়া করবেন আমাদেরকে
আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নামাজের মধ্যে কিছু কাজ রয়েছে ফরজ যেগুলোর ব্যাপারে আমরা আলোচনা শুনেছি এগুলো যদি আমাদের ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি অনাদায়ী থেকে যায় আমরা আদায় না করি তাহলে আমাদের নামাজই হবে না নামাজ আমাদের আবার পড়ে দিতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে ফরজের পরে যেই রোকনটার যেই কাজটার খুব আহমিয়ত গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে ওয়াজিব ফরজের কাছাকাছি তো এই কাজগুলো যদি ছুটে যায় তাহলে আমি যদি নামাজের ভেতরে থাকি আর আমার ইয়াদ পড়ে যায় স্মরণে চলে আসে তাহলে আমাকে অবশ্যই সিজদায়ে সাহু দিয়ে এই ভুলের জন্য দুইটা সিজদা লাস্ট তাশাহুদের পরে দিয়ে আমাকে ওই নামাজটা কমপ্লিট করতে হবে আর যদি আমি ওই সিজদায়ে সাহু দিতে ভুলে যাই নামাজ কমপ্লিট করে নেই তাহলে আমাকে ওই নামাজটা পুনরায় আবার পড়ে দেওয়াটা আমার উপর ওয়াজিব হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আমাকে নামাজ আবার কিভাবে আদায় করতে হবে সেটার পদ্ধতি জি তো বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন সংখ্যা এসেছে যেমন কেউ নামাজের ওয়াজিব ১৩টি বলেছেন কেউ ১৪টি বলেছেন আলহামদুলিল্লাহ কিবলা শেখ তরিকত আমির আল সুন্নত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদরী রাজভি জিয়াই দামত বরকাতুল্লাহ আলিয়া ওনার বিখ্যাত কিতাব হানিফি মাজহাবের নামাজের ব্যাপারে, নামাজের আহকামের মধ্যে নামাজের প্রায় 30টি ওয়াজিব তিনি লিপিবদ্ধ করেছেন।
30টি
ওয়াজিব,
আল্লাহু আকবার, মাশাআল্লাহ। জি,
তো 30টি ওয়াজিব যেগুলো আসলে আমাদের হয়তো আদায় হয়ে যায়, আবার আমাদের খেয়ালে থাকে না,
অনেক সময় না জানার কারণে ছুটেও যায়,
ছুটেও যায়। তাই এদিকে লক্ষ্য রাখার জন্য কিবলা শেখ হযরত আমির আল সুরত আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন। তো বিশেষ বিশেষ যেগুলা ওয়াজিব সেগুলো আমরা আজকে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের খেদমতে পেশ করব। বাকি অতিরিক্ত সব কিছু জানার জন্য আমাদেরকে নামাজের আহকাম, যেটা ইসলামী ভাইদের এবং ইসলামী বন্ধুদেরও নামাজের আহকাম রয়েছে, এটা আমরা অবশ্যই পড়ে নেব। আর তাছাড়া মাদিনী চ্যানেলের অনুষ্ঠান নামাজের আহকাম নামে মাদিনী চ্যানেলের মধ্যে একটি অনুষ্ঠান আলহামদুলিল্লাহ হয়েছে। আমরা যদি সার্চ দেই ইউটিউবের মধ্যে অথবা মাদিনী চ্যানেলের মধ্যে সোশ্যাল পেজের মধ্যে গিয়ে, নামাজের আহকামের অনুষ্ঠানগুলো আমাদের চলে আসবে। তা নামাজের ওয়াজিব লিখলে ইনশাআল্লাহ পুরো 30টা আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ।
দর্শক আলহামদুলিল্লাহ ওই অনুষ্ঠানটি আমার হুজুর করেছিলেন, যেটা নামাজের আহকামের ব্যাপারে আমরা যারা নামাজের যে ওয়াজিব 30টি রয়েছে নামাজের আহকামের মধ্যে প্রায়, তো আমরা যদি ওই 30টা পরিপূর্ণ জানতে চাই তাহলে আমরা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে যেটা দাওয়া ইসলামী পেজ রয়েছেন বা মাদানী চ্যানেল যেটা পেজ রয়েছেন আমরা ওখানে গিয়ে চার্জ করি ইনশাল্লাহ, আল্লাহ তালা চাই তো ওই 30টা ওয়াজিব আমাদের সামনে চলে আসবে ইনশাল্লাহ। জি হুজুর,
তো নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত যে বিশেষ বিশেষ ওয়াজিবগুলো রয়েছে আমরা সেগুলোর প্রতি একটু আমাদের নজরকে বুলিয়ে আনি ইনশাল্লাহ। কোন কোন কাজ ওয়াজিব, কোন কোন কাজ ফরজ, এছাড়া কোন কাজগুলো সুন্নাত ও মুস্তাহাব্বাত আমাদের নজরের মধ্যে চলে আসবে। প্রথমে আমরা নামাজের ফরজগুলো তো আমরা জেনে নিয়েছি, তো প্রথমে আমরা নামাজে এখন প্রবেশ করব। তো নামাজে প্রবেশ করার সময় প্রথম নাম্বার ফরজ যেটা সেটা হচ্ছে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু করা। এখন তাকবীরে তাহরিমা কোন শব্দ দ্বারা আমরা বলবো, কোন শব্দ দ্বারা, আল্লাহ তাআলার কোন গুণবাচক নাম দ্বারা আমি নামাজের মধ্যে এন্ট্রি হব, প্রবেশ করব? তো উলামা ইকরাম বলছেন এখানে লফজ আল্লাহু আকবার, এটা নির্দিষ্ট আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে প্রবেশ করাটা এটা ওয়াজিব, প্রথম নাম্বার ওয়াজিব, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে প্রবেশ করা। নামাজে তো আমার প্রবেশ হয়ে গেছে, এখন আমাকে দ্বিতীয় নাম্বার ফরজ কাজ যেটা সেটা হচ্ছে কেয়াম, কেয়ামে তো আমি দাঁড়িয়ে আছি। এখন তৃতীয় নাম্বারের যে কাজটা সেটা হচ্ছে কেরাত পড়া। কেরাত পড়া কোরআনে পাকের যে কোনো জায়গা থেকে কেরাত পড়াটা আমার উপর ফরজ। এখন ধারাবাহিকতা রক্ষা করা আমার জন্য কি আবার ওয়াজিব। তো দ্বিতীয় নাম্বার যেই ওয়াজিব কাজটা আমাদের চোখে ধরা পড়ছে সেটা হচ্ছে সূরা ফাতিহা পড়া। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, হাদিসে পাকের মধ্যে রয়েছে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। তো উলামা ইকরাম বলছেন হ্যাঁ, সূরা ফাতিহা এটা ওয়াজিবের স্তরে পৌঁছেছে, সূরা ফাতিহা অবশ্যই প্রত্যেক নামাজের মধ্যে পড়তে হবে আমাদেরকে, প্রত্যেক রাকাতের মধ্যে অবশ্য। তো উলামা ইকরাম বলছেন সূরা ফাতিহা এটা ওয়াজিব, সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব। আচ্ছা, সূরা ফাতিহার পরে সূরা ফাতিহার সাথে একটা জম্মে সূরা, অর্থাৎ একটা সূরাকে মিলাতে হবে, পরিপূর্ণ একটা সূরা মেলান এটার সাথে, অথবা বড় একটা আয়াত অথবা ছোট তিন আয়াত সূরা ফাতিহার পরপরই আপনি পড়ে দেন, সেটা ওয়াজিব। তাহলে আমরা এটা তৃতীয় নাম্বার ওয়াজিবের মধ্যে পাচ্ছি যে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলানো অথবা বড় একটা আয়াত পড়া সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো জায়গা থেকে, অথবা তিনটা ছোট ছোট আয়াত পড়া, যেমন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা একটা ছোট সূরা হয়ে গেল। তাহলে এরপরে যেই কাজটা আমাদের করি, যে কাজটা আমাদের করতে হয় সেটা হচ্ছে রুকু করা। রুকু, তো রুকু করা তো আমাদের জন্য কি ফরজ। রুকু করার পর আমি যে দাঁড়াচ্ছি, তো এই দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়ানো এটা আমার জন্য ওয়াজিব, যেটাকে আমরা কৌমা বলি, এটাকে কৌমা বলি, এটা আমার জন্য ওয়াজিব। এরপর যে কাজটা আসছে সেটা হচ্ছে সজদা করা। আচ্ছা, তো সজদা দুইটা সজদা করা ফরজ, প্রত্যেক রাকায়াতের মধ্যে দুইটা সজদা করাটা ফরজ। দুই সজদার মাঝখানে সোজা হয়ে বসা যেটাকে আমরা জালসা বলে থাকি সেটা ওয়াজিব, সেটা ওয়াজিব। আর একটা কাজ হচ্ছে মানে যেই কাজটা যেই স্থানে করা দরকার সেটা সেই স্থানে করা, যেমন সজদার আগে রুকু করা, তো এখন আমি যদি কেরাতের পর সাজদায় চলে যাই, এরপর উঠে আবার রুকু করলাম, তাহলে একটা ধারাবাহিকতা রক্ষা হলো না। একটা ধারাবাহিকতা রক্ষা করা যে তাদিল আর কান, জি, একটা রোকনের ধারাবাহিকতা রক্ষা করা, মেনটেন করা, এটা কিন্তু ওয়াজিব। তো এটা একটা ওয়াজিব গেল। আরেকটা হচ্ছে এক মানে দুই ফরজের মাঝখানে বলেন, বা ফরজ এবং ওয়াজিবের মাঝখানে মানে তিন তসবি পরিমাণ, যেন দেরি না হওয়া, তিন তসবি পরিমাণ। আমি একটা ফরজ আদায় করলাম, সজদা আদায় করলাম, এরপর বসে রয়েছি, আমি তিন তসবির চেয়ে বেশি হয়ে গেছে, আর একটা রোকন আদায় করতে, তাহলে এটা যেন না হয়, এটাও কিন্তু বেশিক্ষণ অপেক্ষা না করা এটাও ওয়াজিব, এটাও ওয়াজিব। আচ্ছা, দুইটা সজদা ধারাবাহিকভাবে আদায় করা,
জি, একটার পর একটা,
একটার পর একটা,
জি,
বিরতি না দেওয়া, যেটা আলোচনা আলোচনা করেছি, এটা কিন্তু কি ওয়াজিব,
জি,
মাশাআল্লাহ। এরপর যে কাজটা আমার নজরের মধ্যে আসছে, যেটা আমরা করে থাকি, এটা ওয়াজিব, সেটা হচ্ছে চার রাকাত বিশিষ্ট নামাজে, চার রাকাত বিশিষ্ট নামাজে আমরা দুইটা বৈঠক করে থাকি। কয়টা বৈঠক? দুইটা বৈঠক করে থাকি, দ্বিতীয় রাকাতে বসি, আবার লাস্ট রাকাত চতুর্থ রাকাতে বসি, অথবা তিন রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতেও বসি, তৃতীয় রাকাতেও বসি। তো প্রথম যে বৈঠকটা আমরা করে থাকি দ্বিতীয় রাকাতের মধ্যে, সেটাকে বলি আমরা প্রথম বৈঠক। তো প্রথম বৈঠকের মধ্যে তাশাহুদ পড়াটা, তাশাহুদ প্রথম বৈঠক হোক শেষ বৈঠক হোক, দোনোটাতে তাশাহুদ পড়াটা ওয়াজিব। তাশাহুদ পড়াটা, চাই এটা প্রথম বৈঠক হোক চাই শেষ বৈঠক হোক, উভয় বৈঠকের মধ্যে তাশাহুদ পড়াটা ওয়াজিব। একটা কাজ পেয়ে গেছে, এটা হচ্ছে তাশাহুদ, তাশাহুদ পড়াটা ওয়াজিব। আচ্ছা, আরেকটা ওয়াজিব কাজ হচ্ছে দুই বৈঠকের মধ্যে, যেই নামাজের মধ্যে দুইটা বৈঠক থাকে, দুইটা বৈঠকের মধ্যে প্রথম বৈঠক করাটা ওয়াজিব, শেষ বৈঠক করাটা ফরজ। আচ্ছা, দুইটা বৈঠক হলে প্রথম বৈঠক করাটা ওয়াজিব, শেষ বৈঠক করাটা ফরজ, আবার উভয় বৈঠকের মধ্যে তাশাহুদ পড়াটা
ওয়াজিব,
ওয়াজিব।
আল্লাহ,
তাশাহুদের মধ্যে প্রত্যেকটা কালিমা যেভাবে আছে সেভাবে পড়াটা ওয়াজিব। এখানে আপনার কাছ থেকে কোনো শব্দ বাড়াতেও পারবেন না, কোনো শব্দ কমাতেও পারবেন না, কোনোটাকে আগেও আনতে পারবেন না, কোনোটাকে পরেও নিতে পারবেন না।
মাশাআল্লাহ। দর্শক শ্রোতা দেখুন, যে হয়তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার দয়া হুজুরের মাধ্যমে খুব সহজভাবে সেটা জানার বা শোনার সৌভাগ্য অর্জন করছি, একটু আমাদের চিন্তা করা দরকার যে এই বিষয়গুলি আমাদের জানা আছে কিনা। কারণ আমরা সকলে এটা মানতে বাধ্য, যখন একজন মানুষের কাছে কোনো একটা জিনিস জানা থাকে, তখন ওই মানুষ ওই বস্তুটা ওই জিনিসটা খুব সহজভাবে করতে পারে। যেমন আপনি কম্পিউটার সম্পর্কে জানেন, কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকলে তখন আপনি কম্পিউটার চালাতে পারবেন, কম্পিউটার মধ্যে কী কী আছে যা জানতে পারবেন, জি হ্যাঁ। আর আপনার যদি কম্পিউটার সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আপনি কম্পিউটার কীভাবে চালাবেন, এটা বোঝার বিষয়। জি, আমরা নামাজ পড়ছি, কিন্তু নামাজের মধ্যে ফরজ কাজ তো রয়েছে, সাথে সাথে এরপরে যে কাজগুলি রয়েছে ওয়াজিব আবশ্যক করতে হবে, ওই কাজগুলি আমরা জানি না, এবং ওই কাজগুলি আমাদের হাত থেকে ছুটে গেলে যে ইসলাম আমাদেরকে কী বিধান দিয়েছেন, কী সিস্টেম পদ্ধতি দিয়েছেন, সেটা আমরা জানি না। আলহামদুলিল্লাহ আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে জানার জন্য সৌভাগ্য অর্জন করছি, সেই জন্য আমি আপনাদেরকে বলবো আমরা শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করি। আসুন আমরা আরও কিছু যে ওয়াজিব সম্পর্কে আরো মাদানি ফুল আমরা হুজুরের কাছ থেকে শ্রবণ করবো। জি হুজুর,
মাশাআল্লাহ, উভয় রাকাতের মধ্যে তো অর্থাৎ উভয় বৈঠকের মধ্যে তাশাহুদ পড়াটা আমাদের জন্য ওয়াজিব। আচ্ছা, প্রথম বৈঠকে আমি তাশাহুদ পড়লাম, তাশাহুদ পড়ে শেষ করা মাত্র আমার যে কাজ সেটা হচ্ছে পরবর্তী রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়া। যদি তাশাহুদ পড়ার পর আমি অতিরিক্ত কিছু পড়ে ফেলি, দরুদ ইব্রাহিম থেকে আমি যদি কিছু পড়ে ফেলি, তাহলে এটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এতটুক পর্যন্ত না যাওয়া, এতটুক পর্যন্ত না যাওয়া আমার উপর কর্তব্য ছিল, এতটুক পর্যন্ত যাওয়ার আগে দাঁড়িয়ে যাওয়া আমার উপর ওয়াজিব ছিল। আমি যেহেতু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পর্যন্ত অথবা সাইয়্যিদিনা যদি না বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পৌঁছে গিয়েছি, তাহলে এখানে আমার অলসতা দেখা দিয়েছে, তাই সে কারণে আমার উপর সিজদায়ে সাহু ওয়াজিব হচ্ছে। আমি আমি একটা ওয়াজিব তরক করেছি। যখন কোনো ওয়াজিব তরক করার কারণে আমার উপর যখন সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে যায়, তখন সিজদায়ে সাহুটা শেষে করাটা এটাও ওয়াজিব।
তো আমি একটু হুজুর কাছে একটা অনুরোধ করব, যেহেতু এখানে সিজদা সাহুর কথা আসছে,
জি,
তো কোন পদ্ধতিতে সিজদা সাহুটা করব, যদি এটাও যদি একটু বলে দিতেন তাহলে এটা সহজ হতো।
শেষ বৈঠকে যখন আমরা তাশাহুদ পড়ে নেব, শেষ বৈঠকে যখন আমরা তাশাহুদ পড়ে নেব, তাশাহুদ আমরা সবাই জানি, আর তাহিয়া যেটা পড়ি দরুদ ইব্রাহিমের আগ পর্যন্ত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যেটা আমরা পড়ে থাকি এতটুকু পর্যন্ত, এটা কালমা শরীফটা শেষ করার পরই আমাদের তাশাহুদ শেষ, তাশাহুদ শেষ, শেষ করে আমরা ডান দিকে সালাম ফেরাবো, আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ, একটা সালাম ফেরাবো, উভয় দিকে যদি আমি সালাম ফিরিয়ে নিয়েছি আমার নামাজটা শেষ হয়ে গেল। তো ডান দিকে সালাম ফিরিয়ে আমি আবার দুইটা সাজদা করব, আল্লাহু আকবার বলে আমি সাজদা করব। আচ্ছা, দুইটা সাজদার মধ্যে আমি তাসবিহ পড়বো, আবার উঠে বসবো, আবার বসে আমি তাশাহুদ আবার পুনরায় আত-তাহিয়্যাত থেকে শুরু করে তাশাহুদ পড়ে, দরুদ ইব্রাহিম পড়ে, দোয়ায়ে মাসুরা পড়ে আমি আমার নামাজ নিয়ম নিয়ম মতভাবে নিয়মতান্ত্রিকভাবে আমি নামাজটা শেষ করব।
আচ্ছা,
এটা হচ্ছে সিজদায়ে
জি
সাহু।
জি, মাশাআল্লাহ, ধন্যবাদ হুজুর। এখানে আরেকটা প্রশ্ন আপনার কাছে করব, যখন আপনি সাহু সিজদা আমি কখন দিব, যখন আমি একা একাভাবে নামাজ পড়ব?
জি,
এটা কিন্তু আমাদের বোঝার বিষয়, জানার বিষয়। যখন আমি কোনো ইমাম সাহেবের পিছনে ইক্তাদা করব,
মাশাআল্লাহ,
তখন যদি আমার কোনো ওয়াজিব ছুটে যায় তখন আমার করণীয় কি?
আসলে ইমামের পিছনে থাকলে অনেক কিছু ছাড় পাওয়া যায়। যদি আমার কোনো ওয়াজিব ছুটে যায়, কোনো ফরজ না ছুটে কোনো ওয়াজিব ছুটে গিয়েছে, তাহলে ইমামের পেছনে থাকার কারণে আমার ওইটার জন্য কোনো সিজদায়ে সাহু আমাকে দিতে হবে না। তো ইমাম যেভাবে নামাজ শেষ করবে আমি সেভাবে নামাজ শেষ করে নিব, অথবা ইমামের সিজদায়ে সাহু হলো, ইমামের সাথে আমি সিজদায়ে সাহু দিয়ে দিলাম, এরপর আমাকে আর কোনো সিজদায়ে সাহু দিতে হচ্ছে না।
আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন করবো, যেমন ভুল হয়তো বা ইমাম সাহেবের ভুল হয়েছে, তো উনি সাহু সিজদা দিচ্ছে কিন্তু মুক্তাদের ভুল হয়নি, তখন
জিম্মাদারি যখন আমরা ইমামকে দিয়েছি, ইমাম যেদিকে নেয় আমাদের সেদিকে যেতে হবে,
মাশাআল্লাহ,
ড্রাইভার যেদিকে গাড়ি ড্রাইভ করে আমাকে সেদিকে তো যেতে হয়,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, তো আমরা খেয়াল রাখবো, অর্থাৎ ইমাম যেভাবে আমাদেরকে পড়ায় আমরা ব্যাস ইমামকে কি করব, অনুসরণ করব, আমাদের এটা স্মরণ রাখা দরকার, ইমাম যেভাবে আমাদেরকে নামাজ পড়াই আমরা সেভাবে নামাজ পড়ার জন্য চেষ্টা করব। জি হুজুর।
জি, আর একটা জিনিস এখানে দেখা যায়, আমরা যখন তাশাহুদ শেষ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু করি, তখন এই আঙ্গুলটা তোলার যেটা সুন্নাত কাজ, এটা সুন্নাত, তো এক্ষেত্রে অনেকে একটু ব্যতিক্রম করে থাকে, তো আমাদের উচিত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা আল্লাহ বলার সময় আমরা তুলব, লা পর্যন্ত থাকবে, লা ইলাহা যতক্ষণ পড়ব, ইল্লাল্লাহ বলার সময় আমরা অবশ্যই এটা নামিয়ে ফেলবো এবং হাত সোজা করে নিব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখানে কিছু দেখা যায়, কেউ কেউ বলে থাকে আঙ্গুলকে একটু নাড়াতে হবে ডানে বামে, অথবা সবসময় সবসময় নড়তে থাকবে আঙ্গুলে, এটা এগুলো অনুচিতের সুন্নতের খেলাফ। সুন্নত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা লা আল্লা বলার সময় তুলব, লা ইলাহা পর্যন্ত রাখবো, ইল্লাল্লাহ বলার সময় আমি নামিয়ে ফেলবো। এটা একটা শাহাদাতের সাক্ষী দেয়া, যে আমি বলছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো লা ইলাহা ইল্লা পর্যন্ত পৌঁছতে পারি নাই আমি, লা ইলাহা কোনো মাবুদ নাই এতটুকু বলছি, এই অবস্থায় যে আমার রুহ কবজ হয়ে যায়, রুটা বেরিয়ে যায়, তো আমি আল্লাহ নাই, আমি কেউ নাই, মাবুদ ইবাদতের উপযুক্ত কেউ নাই, এই শব্দটা আমার লাস্ট কালিমা হয়ে আছে, এখন আমার কী অবস্থা হবে? তখন এটা উলামায়ে কেরাম বলছেন, ওই অবস্থায় যদি আমি আমার আঙ্গুলটা তুলে রাখি, তা আমার আঙ্গুল সাক্ষী দিচ্ছে একজন আল্লাহ আছে, আমার মুখে যদিও বলছি কোনো মাবুদ নাই, যদি আমি মুখে ইল্লাল্লাহ শব্দটা বলতে নাও পারি, আমার আঙ্গুল তো সাক্ষী দিচ্ছে একজন আল্লাহ আছে, ঠিক আছে? এটাই আমার শেষ মানে আচরণ হিসেবে মেনে নেওয়া হবে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে ঈমানের উপর ইস্তেকামত দান করেছেন, এটা বুঝতে হবে। আরেকটা জিনিস, যে এটা তো হয়ে গেল ওয়াজিব কাজ যেগুলো বলা হচ্ছিল, তো লাস্ট যেটা কাজ সেটা হচ্ছে সালামের মাধ্যমে নামাজ শেষ করা, সালামের মাধ্যমে নামাজ শেষ করা, এটা আগেও আলোচনা হয়েছে। তো আসসালামু আলাইকুম আমরা বলে থাকি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তো আসসালামু পর্যন্ত শব্দ বলাটা উভয় দিকে এটা ওয়াজিব। আসসালামু আলাইকুম বলেন সুন্নাত, তো ওয়া রাহমাতুল্লাহ বলেন আরো সওয়াব পাবেন। তো উভয় দিকে আসসালামু শব্দ এতটুকু বলাটা আমার জন্য ওয়াজিব, আসসালামু এতটুকু বলাটা ওয়াজিব। সালাম শব্দের কথা যেহেতু এসেছে, সালামের মাধ্যমে নামাজ শেষ করা, ঠিক আছে। এগুলো ছাড়াও কিছু ওয়াজিব কাজ রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি। আমরা যখন বিতিরের নামাজ পড়ি, ঈশার নামাজ বিতিরের নামাজ আমরা যখন পড়ি শেষ রাতে অথবা ঈশার নামাজের পর, এই বিতিরের নামাজে লাস্ট রাকাতে গিয়ে, তৃতীয় রাকাতে গিয়ে আমরা সুরা ফাতিহা এবং সুরা ফাতিহার সাথে আরেকটা সুরা বা আয়াত মেলানোর পর আমরা আবার তাকবীর দেই, আমরা আবার তাকবীর দেই, আল্লাহু আকবার বলে থাকি। এটা হচ্ছে দোয়ায়ে, এটা হচ্ছে কুনুতের তাকবীর, তাকবীরে কুনুত, এটা তাকবীর বলাটা ওয়াজিব। হাত তোলাটা যদিও সুন্নাত, হাত তোলাটা সুন্নাত, কিন্তু তাকবীর বলাটা ওয়াজিব। এবং দোয়ায় একটা নির্দিষ্ট দোয়ায়ে কুনুত রয়েছে, ওটা পড়াটা ওয়াজিব। ওটা কিন্তু হুবহু পড়বো আমরা, এদিক সেদিক না হয় মত তাশাহুদের মতো,
জি
হুবহু দোয়ায়ে কুনুতটা পড়াটা,
ওটা পরিপূর্ণ পড়াটা হচ্ছে ওয়াজিব,
জি ওটা দোয়ায়ে কুনুত পরিপূর্ণ পড়াটা আমাদের জন্য
জি
ওয়াজিব।
জি উত্তর, এখানে একটা প্রশ্ন করবো আপনার কাছে, যেহেতু আপনি বলেছেন দোয়ায়ে কুনুত এটা পড়াটা আমাদের জন্য ওয়াজিব, তো অনেক সময় দেখা যায় এটা বাস্তব সত্য যে আফসোসের বিষয় যে আমরা অনেকেই এই দোয়ায়ে কুনুত জানি না, কিন্তু মুসলমানের সন্তান তাদের ব্যাপারে কি হবে যে কিন্তু দোয়ায়ে কুনুত ওয়াজিব, এখন সেটা করণীয় কি?
দোয়ায়ে কুনুত আমরা কিতাবের মধ্যে যেগুলো এসেছে আমরা সেগুলো পড়তে পারি,
জি
শিখতে থাকবো, আর যদি না পারি তাহলে এতটুকু পড়বো, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এটা খুব একটা সুন্দর দোয়া, এটা পড়তে পারি। আর যদি এতটুকু আমরা পড়তে না পারি, আল্লাহুম্মাগফিরলি, উলামায়ে কেরাম বলছেন ওইটা শিখতে থাকেন, আপাতত দোয়ায়ে কুনুতের জায়গায় আল্লাহুম্মাগফিরলি এতটুকু শব্দ বলেন।
এই দোয়াগুলি তখন পড়ার জন্য অনুমতি দেওয়া হবে যখন ওই ব্যক্তি দোয়ায়ে কুনুত শিখতে থাকবে, মাশাআল্লাহ,
জি। তো এটাও একটা ওয়াজিব আমরা শিখে নিলাম নামাজের। আর এটা হচ্ছে আমরা বছরে দুইবার নামাজ পড়ে থাকি, ওই নামাজগুলো হচ্ছে ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ এবং ঈদুল আজহার নামাজ। এই নামাজগুলোতে ছয়টা করে অতিরিক্ত তাকবীর বলতে হয়, ছয়টা। এই ছয়টা অতিরিক্ত তাকবীর বলাটা আমাদের জন্য ওয়াজিব, ছয়টা করে অতিরিক্ত তাকবীর বলাটা আমাদের জন্য ওয়াজিব। তো আরো কিছু ওয়াজিব রয়েছে ইনশাআল্লাহ, আমরা পড়তে থাকবো, তো জানতে থাকবো ইনশাআল্লাহ।
আরেকটি, যেহেতু সময় প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, একটা জিনিস জানতে চাইবো, যেহেতু সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব এবং সূরা ফাতিহার পরে আমিন বলা হয়, এখন ওই আমিন বলাটা ওয়াজিব কিনা? যদি যেটা হুকুম সেটাই তো বলবেন, এবং ওই আমিনটা কি আমি বড় আওয়াজও বলবো না ছোট আওয়াজও বলবো, এই বিষয়ে যেহেতু একটু যদি সংক্ষেপে যদি আপনি আলোচনা করতেন
ভালো। সেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, ইমামের পেছনে যখন আমি নামাজ পড়বো আমি তখন চুপ থাকবো, কেরাত ইমাম চাই বড় আওয়াজে পড়ুক, চাই ইমাম ছোট আওয়াজে পড়ুক। যেমন ফজর মাগরিব ইশা এই নামাজগুলোতে ইমাম
বড় আওয়াজে,
বড় আওয়াজে তেলাওয়াত করে থাকেন, কেরাত করে থাকেন,
এটা পড়া ওয়াজিব,
জি। যেই ওয়াক্তে কেরাত বড় করে পড়তে হয় সেটা বড় করে পড়াটা ওয়াজিব। আচ্ছা, যেই ওয়াক্তে চুপে চুপে পড়তে হয় শুধু নিজে শুনবে, যেমন জোহর ও আসরে, ওই ওয়াক্তগুলোতে ইমামের জন্য চুপে চুপে পড়াটা ওয়াজিব। আর যখন আমরা একা একা নামাজ পড়বো তখন আমাদের জন্য সবসময় চুপে পড়াটা কি ওয়াজিব মুক্তাদির জন্য। তো এখন ইমামের পিছনে তো আমি চুপ আছি, তখন ইমাম যখন বলা বলিন বলবে তখন আমি আমিন এতটুক আওয়াজ বলবো যে আমি আমার কানে শুনি, আমিন, কিন্তু আমার পাশের জনের কোনো ক্ষতি না, আমার পাশের জন্য যেন না শুনে, ঠিক আছে, আমিন শব্দ বলবো। আমরা আসলে চাইলে অনেক কিছু পারি, তিনজন ব্যক্তি যখন বসে থাকি তখন কানাকানি করে একজন অপরজনের সাথে, তৃতীয় ব্যক্তি শুনে না, ঠিক আমার পাশে এই পাশের জন শুনে না, আমি এই পাশের জনের সাথে চুপিসারে কি কথা বলেছি, ঠিক আছে। তো আমিন এটা বড় আওয়াজে পড়বো না, আমিনটা ছোট আওয়াজে পড়াটা মনে মনে পড়াটা আমার জন্য ওয়াজিব। যদি বড় আওয়াজে পড়ি তো আমার নামাজই ফাসিদ হয়ে যাবে, আমাকে নামাজ আবার পুনরায় পড়ে দিতে হচ্ছে যদি বড় আওয়াজে পড়ি, আমাদের হানিফি মাযহাব মতে। তো এটা চুপিসারে পড়াটা আমাদের জন্য আবশ্যক। তো যেটা চুপি চুপি পড়া দরকার সেটা চুপি চুপি পড়বো, যেটা বড় আওয়াজে পড়া দরকার সেটা বড় আওয়াজে পড়বো। এখানে দর্শকদের খিদমতে একটা আরজ করব, দেখেন আমিন কখন আমরা বড় আওয়াজে পড়ছি? যদি এটা বড় করে বলাটা আমার জন্য ওয়াজিব হয়ে থাকে তাহলে প্রত্যেক ওয়াক্তে আমার জন্য ওয়াজিব হবে। আমি যেগুলো ওয়াজিব এর আলোচনা করেছি এটা প্রত্যেক ওয়াক্তের জন্য ওয়াজিব। এখন ইমাম ফজরের ওয়াক্তে বড় আওয়াজে পড়ছেন, তখন আমি আমিন বড় আওয়াজে বলছি। তো জোহরের ওয়াক্তে আমি কেন ইমামের পেছনে আমিনটা বড় আওয়াজে বলি না? ফজরের ফরজ যদি ছিল, জোহরের ফরজে কোথায় গায়েব হয়ে গেল? আসরের ফরজে কোথায় গায়েব হয়ে গেল? মাগরিব আবার চলে আসছে, মাগরিব ইমামের পেছনে নামাজ পড়ছি, আবার আমিন বড় করে বলছি, ঠিক আছে? তো যেটা বড় করে বলাটা ওয়াজিব হয় সেটা প্রত্যেক নামাজের মধ্যে ওয়াজিব হয়, ঠিক আছে? তাই আমরা যেটা সুন্নত সেটাকে সুন্নত হিসেবে আদায় করি। আমরা বড় আওয়াজে বলবো না, এতটুকু আওয়াজে বলবো যাতে আমি আমার কানে শুনি,
আমিন বলে
না বলা। এটা আরেকজনের মানে নামাজ নামাজের মধ্যে ডিস্টার্ব হয়ে
যায়। মাশাআল্লাহ, ধন্যবাদ, শুকরিয়া আপনাকে। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত আজকের অনুষ্ঠানের মাধ্যমে নামাজের মধ্যে যে ওয়াজিব কাজগুলি রয়েছে আমরা আলোচনা শ্রবণ করেছি, সাথে সাথে আরও কিছু বিষয় আমরা আলোচনা করার জন্য চেষ্টা করেছি। তো নামাজের এই ওয়াজিবগুলি আমাদের শিখা দরকার। আমরা চেষ্টা করি যে আরও যে নামাজের আহকামের মধ্যে অনেক হয়তোবা আপনাদের সুবিধার জন্য যেগুলি খুব বেশি জরুরি ওয়াজিব সেগুলি হুজুর চেষ্টা করেছেন আপনাদেরকে আপনাদের সামনে আলোচনা করার জন্য, হয়তোবা আরও ওয়াজিব রয়ে গিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা নামাজের আহকামের মধ্যে যে প্রায় তিরিশটি ওয়াজিব আমরা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত লিপিবদ্ধ করেছেন, আমরা তা পড়ার জন্য শেখার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ আজাবাজাল। এর দ্বারা আমাদের অনেক ফায়দা হবে, আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আজাবাজাল পরবর্তী অনুষ্ঠানে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মধ্যে এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
নামাজ কেন হবে না মুমিন গণের মেরাজ, নই কত খোদার অর্জন করে।